الله أكبر الله أكبر لا
اسلام کی بنیاد پہ یہ ملک بنا ہے اسلام ہی اس ملک کی بنیاد و بقا ہے بنیاد پہ قائم نہ رہے گا تو فنا ہے
مانو ইতিহাসের এক বড় হিজরত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ইজ্জত আব্রু জান মাল ঘরবাড়ি এবং জমি জমা ইত্যাদি এসব কিছুর নজিরবিহীন ত্যাগ তিতিক্ষার পর অবশেষে ওই রাষ্ট্র অস্তিত্বে আসে যার উদ্দেশ্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সংবিধান হবে ইসলাম এবং ইশতেহার হবে কোরআন কিন্তু পাকিস্তান গঠনের পরপরই শাসক গোষ্ঠীর কর্মপন্থা পরিবর্তন হয়ে যায় না ইসলামকে শাসন ব্যবস্থা হিসেবে বাস্তবায়ন করা হয় আর না জীবন ব্যবস্থা হিসেবে সরকারি লোকদের মাঝে আল্লাহর কোরআন স্থান পায়
উলামায়ে কেরাম আর ইসলাম সে ওয়ালিহানা মহব্বত রাখনে ওয়ালি মুসলমান আওয়াম নে জব কিয়াম পাকিস্তান কি জদ্দোজহদ মে হিসসা লিয়া তো উনকা মতমা নজর সিরফ আর সিরফ নিফাজ ইসলাম থা
উলামায়ে কেরাম এবং ইসলাম প্রিয় মুসলিম জনতা যখন পাকিস্তান গঠনের চেষ্টা প্রচেষ্টায় অংশগ্রহণ করেন তখন তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ইসলাম শুধুমাত্র ভূমির স্বাধীনতাই উদ্দেশ্য ছিল না লা ইলাহা ইল্লাল্লাহ এর স্লোগানের কারণে মায়েরা তাদের সন্তানদের টুকরো টুকরো হওয়াকে সহ্য করেছেন বোনেরা নিজেদের ইজ্জত আব্রুর কুরবানি দিয়েছেন এবং যুবকরা নিজেদের জবাই হওয়াকে বরণ করে নিয়েছেন এত বড় কুরবানির উদ্দেশ্য শুধু এটাই ছিল যে কমপক্ষে এই পাকিস্তান যেন আমাদের বেঁচে যাওয়া প্রজন্মের জন্য স্বাধীনভাবে ইসলামের সুশীতল ছায়া তলে শ্বাস নেওয়ার উপযুক্ত হতে পারে আর তাই পাকিস্তান গঠনের পর যখন উলামায়ে কেরাম শাসক গোষ্ঠীর মাঝে পরিবর্তন দেখলেন তখন তাদের সামনে পাকিস্তান গঠনের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে দিলেন
1948 के मार्च में मौलाना जफर अहमद उस्मानी रहमतुल्लाह ने ढाका में गवर्नर जनरल से फरमाया था
1948 সালের মার্চে মাওলানা জাফর আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি ঢাকার মুখ্যমন্ত্রীকে বলেছিলেন পাকিস্তান এই জন্য গঠন করা হয়নি যে হিন্দুস্তানের লক্ষ লক্ষ মুসলিম নিহত হবে এবং লক্ষ লক্ষ ঘরবাড়ি ধ্বংস হবে যদি পাকিস্তানের ইসলামী শাসন ব্যবস্থা চালু হতো তাহলে আমাদের অশ্রু শুকিয়ে যেত এবং আমরা মনে করতাম যে আমাদের এই কুরবানির ক্ষতিপূরণ ইসলামী শাসন ব্যবস্থা চালু হওয়ার মাধ্যমে হয়ে গেছে যা অনেক বড় এক নিয়ামত আফসোস তা আজও পর্যন্ত হয়নি তাহলে আমরা জাতিকে কোন মুখ দেখাব আমরা যে উদ্দেশ্যে পাকিস্তান গঠন করেছি তা তো অর্জিত হলই না বরং আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল
1948 সালের মার্চের এই সাক্ষাতের পর অন্য একটি বৈঠকে মাওলানা জাফর আহমদ উসমানী রহমাহুল্লাহ এবং পাকিস্তানের মুখ্যমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহের মাঝে সাক্ষাৎ হয় মাওলানা উসমানী রহমাহুল্লাহ বলেন আপনি পাকিস্তান গঠনের পূর্বে ওয়াদা করেছিলেন যে পাকিস্তানের সংবিধান কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হবে এই ওয়াদা খুব শীঘ্রই পূর্ণ করুন কারণ আমরা জাতিকে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম আর লোকজন এখন আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ইসলামী সেই জীবন ব্যবস্থা কোথায়
কিউ তাকসিম করায়া থা পাকিস্তান ভারত কিসলিয়ে জাহির বাত হ্যায় কি ভারত মে ভি আব ভি মুসলমান নামাজ পড়তে হ্যায় রোজে রাখতে হ্যায় আব ভি ওয়াহাঁ সে হজ ফ্লাইটস জাতি হ্যায় তো মজহব মে তো কোই ফরক নাহি থা মজহব তো হ্যায় وہ تو دین کے لیے اس کے نظام کے لیے اس کے سوشل جسٹس کے لیے اس کے عدل اجتماعی کے لیے آپ نے پاکستان قائم کیا تھا کہ ہمیں چاہیے پاکستان تاکہ اسلام کے اصول حریت و اخوت و مساوات کا ایک عملی دنیا میں آج کی دنیا میں نمونہ پیش کر سکے تاکہ حجت قائم ہو جائے پوری دنیا پر کہ ہاں واقعتا یہی نظام ہے جو محمد رسول اللہ کی رحمت للعالمین کا مظہر ہے تو وہ ہم نے نہیں کیا تو یہ وجہ جواز ہوتی ہے چیز کے لیے. یہ ملک تو صرف آئیڈیولوجیکل بنیاد پر قائم ہوا تھا, یہ کسی ایتھنک بنیاد پر قائم نہیں ہوا تھا, کسی ریشل بنیاد پر قائم نہیں ہوا تھا, کسی لنگوسٹک بنیاد پر قائم نہیں ہوا تھا, اور وطنی قومیت کی بنیاد پر قائم نہیں ہوا تھا. وطنی قومیت کی تو نفی کی تھی ہم نے. کانگریس کا ہمارا اختلاف کیا تھا؟ وہ کہتی تھی کہ ایک ملک ہے, ایک قوم ہے, بس مذہب اپنا انفرادی معاملہ ہوتا ہے, اللہ اللہ خیر صلی اللہ. ہم نے کہا نہیں, ہماری قومیت کی بنیاد اسلام.
পাকিস্তান গঠন হওয়ার পর থেকে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের দ্বারা ইতিহাসের সেই কালো অধ্যায় রচিত হতে থাকে, যেখানে ইসলামের পরিবর্তে ইসলামের সাথে শত্রুতা এবং সেকুলারিজমের মতো ধর্মহীন শাসন ব্যবস্থা চালু করা হয়। তখন সাথে সাথে দিনদার লোকদের শরিয়াহ বাস্তবায়নের অব্যাহত চেষ্টা প্রচেষ্টা পুনরায় শুরু হয়।
اس میں لکھا ہوا ہے, آج تک کسی نے اس کی تحریر نہیں کی, کہ انہوں نے میر لائی خلی کو جو حیدرآباد سے آئے تھے انہوں نے بھیجا واشنگٹن, اور جو ہمارے سفیر تھے اسوانی صاحب ان سے پہلی بات ہو چکی تھی, اور انہوں نے پینٹاگون سے کہا کہ ہمیں $3 بلین اوور اے پیریڈ آف ٹائم, $3 بلین بہت بڑی چیز کرتے ہیں ہمیں دیں, اس لیے ہم آپ کا نیشنل ڈیفینس ہیں.
লিয়াকত আলী খানের আমলেই পাকিস্তান নেতৃত্বের একটি শক্তিশালী অংশ এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা ওই সময়ের পৃথিবীর দুটি পরাশক্তি তথা রাশিয়া এবং আমেরিকার মধ্য থেকে আমেরিকার পক্ষ নিবে। ক্ষমতাশীলদের এই অংশটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে তাদের ওয়াদা ভঙ্গ করল। এই অবস্থায় পাকিস্তান গঠনের কৃতি সন্তানরা কি সিদ্ধান্ত গ্রহণ করল?
জি, ইস সূরতেহাল মে উলামায়ে কিরাম নে হুকমরানো কি মুখালিফত পর কমর কস লি, مصالحت کی بجائے مخاصمت کی راہ اپنائی, اور حکمرانوں پر واضح کیا کہ وہ کسی ایسے پاکستان پر راضی نہ ہوں گے جس کا نام تو اسلامی ہو لیکن اسلام کا نفاذ اس میں نہ ہو.
এই অবস্থায় ওলামায়ে কেরাম শাসক গোষ্ঠীর বিরোধিতায় কোমর বেঁধে নেমে পড়লেন, মাসলাহাতের পরিবর্তে বিবাদের পথ বেছে নিলেন। শাসক গোষ্ঠীর কাছে এই বিষয়টি স্পষ্ট করলেন যে তারা এমন কোনো পাকিস্তানের প্রতি সন্তুষ্ট হবেন না যার নাম হবে ইসলাম কিন্তু তাতে ইসলাম বাস্তবায়িত হবে না। এই রাষ্ট্রের সর্বপ্রথম পতাকা উত্তোলনকারী আল্লামা শাব্বির আহমদ ওসমানী রহমাহুল্লাহ 9 ফেব্রুয়ারি 1949 সালে ঢাকায় লিয়াকত আলী খানকে লক্ষ্য করে বলেছিলেন, পাকিস্তান রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে এবং তাতে এমন কোনো বিধান, বিল বা অর্ডার কার্যকর হতে পারবে না যা ইসলামী বিধানের সাথে সাংঘর্ষিক হবে। চাই ক্ষমতাশীলরা আমাদের সাথে যে আচরণই করুক না কেন, আমরা এই চেষ্টা প্রচেষ্টা থেকে কখনোই পিছপা হব না। লক্ষ্য করুন, হজরত ওসমানী রহমাহুল্লাহ কত সুস্পষ্ট ভাষায় বলেছেন যে শরীয়তের বিপরীত কোনো বিধান কোনো অবস্থাতেই গৃহীত হবে না, চাই তার মূল্য যতই পরিশোধ করা হোক না কেন। সূচনালগ্ন থেকেই শাসক গোষ্ঠী বিধিবিধান প্রণয়নের কাজ আলেমদের কাছে সোপর্দ করার পরিবর্তে সেকুলারিজমে বিশ্বাসী পশ্চিমা আইন প্রণেতাদের কাছে সোপর্দ করেছে। সর্বপ্রথম 1950 সালের শেষের দিকে তুমিজউদ্দিন খানের তত্ত্বাবধানে মৌলিক নীতিমালা প্রণয়ন কমিটি পাকিস্তানের সংবিধানের জন্য কিছু সুপারিশ পেশ করে। এই সুপারিশগুলোর মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে পাকিস্তানের ক্ষমতাশীল অংশ নিজেদের এবং নিজেদের নতুন মনিব আমেরিকার ফায়দা ও সেকুলারিজমের স্বার্থের জন্য তারা না ইসলামী সংবিধান প্রণয়ন করতে চায় আর না ইসলাম বাস্তবায়ন করতে চায়।
বুনিয়াদী উসুলোঁ কি কমিটি কে লাদিন সিফারিশোঁ নে আহলে দীন মে শাদীদ ইসতিরাব পেদা কর দিয়া।
মৌলিক নীতিমালা প্রণয়ন কমিটির এই অনইসলামিক সুপারিশগুলো দিনদার মানুষের মাঝে নতুন করে অস্বস্তি তৈরি করে। প্রথম থেকেই তাদের যে আশঙ্কা ছিল তা এখন বাস্তবেই দৃষ্টিগোচর হতে লাগল। এর প্রত্যুত্তরে মৌলানা ইহতিশামুল হক থানবী রহমতুল্লাহ আলাইহি 1951 সালের জানুয়ারিতে নিজের ঘরে আলিমদের একটি বৈঠক করেন।
মৌলানা সুলাইমান নদভী রহমাহুল্লাহ এর সভাপতিত্বে মৌলানা শামসুল হক আফগানি, মুফতি মোহাম্মদ শফি ওসমানি, মৌলানা ইউসুফ বিন নুরি, মুফতি মোহাম্মদ হাসান অমৃতসারি, মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদি, মাওলানা দাউদ গজনবী, জিহাদের দিক নির্দেশক হাজি সাহেব তুরঙ্গজাইর খলিফা, হাজি খাদিমুল ইসলাম রহমাহুল্লাহ সহ বড় বড় ওলামায়ে কেরাম এই মজলিসে অংশগ্রহণ করেন।
ইস নশিস্ত মে উলামায়ে কিরাম নে উস ওয়াক্ত হুকুমরানোঁ কে সামনে 22 নুকাত কি সূরত মে।
এই মজলিসে অংশগ্রহণকারী ওলামায়ে কিরাম ওই সময়ের ক্ষমতাসীনদের উদ্দেশ্যে 22টি পয়েন্টে ইসলামী রাষ্ট্রের মৌলিক ভিত্তিসমূহ বর্ণনা করেন, যাতে এগুলো অনুযায়ী রাষ্ট্রের বিধিনিষেধ চালু করা হয়।
তো লায়েঙ্গে ইস মুলক মে ইসলাম কা দস্তুর।
উলামা কি জানিব সে 22 নুকাত পেশ হুয়ে, মগর তমিজউদ্দিন খান কি কমিটি নে 1952 মে জো সিফারিশাত পেশ কি, ইনমে উলামা কে পেশ করদা ইন 22 নুকাত কো বিলকুল নজরআন্দাজ কিয়া গিয়া।
উলামায়ে কেরামের পক্ষ থেকে 22টি পয়েন্ট পেশ করা হয়, কিন্তু তমিজউদ্দিন খানের কমিটি 1952 সালে যে সুপারিশগুলো পেশ করে তাতে ওলামাদের 22টি পয়েন্টকে পরিপূর্ণরূপে লক্ষ্য করা হয়েছে, কিন্তু এটি ছিল চোখে ধুলি দেওয়ার মতো বিষয়, কেননা তা শুধুমাত্র সাজানো এবং নাটকীয়ভাবে পরিবর্তন করা হয়েছে। এই সুপারিশ অনুযায়ী 56, 62 এবং 73 সালে আইন প্রণয়ন করা হয় যা আজ পর্যন্ত কার্যকর আছে। এই আইনের সম্পূর্ণ ভিত্তি হল ব্রিটিশ ও গণতান্ত্রিক ব্যবস্থাপনা, অর্থাৎ এটি সেকুলার আইন যা ব্রিটিশদের কুফুরি শাসন ব্যবস্থা থেকে গ্রহণ করা হয়েছে, কিন্তু এটিকে ইসলামী লেভেল লাগিয়ে ইসলামী করার অপচেষ্টা করা হয়েছে। আর বর্তমান অবস্থা এমন যে এই আইনের ভিত্তিকে কোরআন ও সুন্নার আইন অনুযায়ী বলে বিশ্বাস করানো হয়। আশ্চর্যের বিষয় এটি যে আজ জোরদারভাবে আলেমদের দেওয়া 22টি পয়েন্টের চর্চা করা হয় এবং এর ভিত্তিতে প্রমাণ করা হয় যে রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থাই চালু আছে, কিন্তু এই বাস্তবতা থেকে চোখ সরিয়ে নেওয়া যে এই পয়েন্টগুলো ওলামায়ে কেরাম অনইসলামিক বিধান প্রণয়নের পথ বন্ধ করার জন্য করেছিলেন। আশ্চর্যের বিষয় হলো এই পয়েন্টগুলোর উপর কখনোই আমল হয়নি, আজ পর্যন্ত রাষ্ট্রের একটি আইনও এর উপর ভিত্তি করে প্রণীত হয়নি।
ইবতদাই হুকমরানোঁ কি বেদিন রবিশ উলামায়ে দীন পর ওয়াজে হো গই থি, ও সমজ গয়ে থে কি ইন হুকমরানোঁ কো ইসলাম কা মহজ নাম চাই।
শুরুতেই আলিমদের কাছে শাসক গোষ্ঠীর ধর্মহীনতার বিষয়টি স্পষ্ট হয়ে যায় এবং তারা বুঝতে পেরেছেন যে এই শাসক গোষ্ঠীর জন্য শুধু ইসলামের নাম প্রয়োজন, কারণ তারা কার্যক্ষেত্রে পশ্চিমা শাসন ব্যবস্থা চালু করার উপর অটল ও অবিচল। আল্লামা সুলাইমান নদভী রহমতুল্লাহি আলাইহির কথাই ধরুন, যাকে পাকিস্তানের শাসক গোষ্ঠী সংবিধান প্রণয়নের কাজে শরিক করার জন্য অনেক চেষ্টা করেছিলেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, পাকিস্তানের জনগণ তো নিঃসন্দেহে ইসলাম চাই, কিন্তু এখানকার শাসক ও এমপি মন্ত্রীরা পশ্চিমা গণতন্ত্রের উপর বিশ্বাস রাখে আর এই দুটিকে একত্রিত করা অসম্ভব। তিনি এটাও বলেন যে এই শাসক গোষ্ঠীর সাথে সন্ধিপূর্ণ চেষ্টা প্রচেষ্টার পরিবর্তে বিবাদপূর্ণ চেষ্টা প্রচেষ্টার প্রয়োজন।
পাকিস্তান গঠনের কয়েক বছর পরই দিনদারদের তীব্র চেষ্টা প্রচেষ্টা এবং শাসক গোষ্ঠীর সামরিক ও বেসামরিক লোকদের দিনের সাথে শত্রুতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হল 1953 সালের খতমে নবুয়ত আন্দোলন।
আল্লাহ কে অনসার মদদগার সিপাহি বাতিল কি খুদাই কো গবারা না করেঙ্গে।
পাকিস্তান কে হুকমরান তবকে কি দীন দুশমনি আর কুফর সে দোস্তি কা আন্দাজা ইস বাত সে লাগায়া জা সকতা হ্যায়।
পাকিস্তানি শাসক গোষ্ঠীর দীনের সাথে শত্রুতা এবং কুফরের সাথে মিত্রতার বিষয়টি এ থেকেই বোঝা যায় যে পাকিস্তানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিল একজন কাদিয়ানি যার নাম হল স্যার জাফরুল্লাহ খান। পাকিস্তানি সেনাবাহিনী যারা নিজেদের শেয়ার ইমান ও তাকোয়া এবং জিহাদ ফি সাবিলিল্লাহর বয়ান করত, কিন্তু পাকিস্তান গঠনের পর থেকে আজ পর্যন্ত উঁচু পর্যায়ে বহু সংখ্যক কাদিয়ানি অফিসাররাই সফলতা লাভ করে। দিনের সাথে পাকিস্তানি শাসন ব্যবস্থা এবং সেনাবাহিনীর শত্রুতা ওই সময় আরও বেশি স্পষ্ট হয় যখন 1953 সালে খতমে নবুয়াত আন্দোলনকারীদের ওপর এই সেনাবাহিনী ও পুলিশ গুলি চালায়, যার ফলে 10,000-এরও বেশি রসুল প্রেমিককে গণহত্যা করা হয়। আজ কাদিয়ানিদের ব্যাপারে মুসলিমদের যে স্বচ্ছ ধারণা তা এই খতমে নবুয়াত আন্দোলনের কুরবানির বদৌলতেই হয়েছে, যেখানে আহলে সুন্নাহ ওয়াল জামানার ইসলামী ভাবধারার প্রতিটি কেন্দ্রের সাথে সম্পৃক্ত অনেক লোক অংশগ্রহণ করেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর গঠিত পাকিস্তানের শাসক গোষ্ঠী দিন প্রতিষ্ঠা থেকে প্রকাশ্যভাবে মুখ ফিরিয়ে নিয়ে কুফরি সংবিধান চালু করে। ওলামায়ে কেরাম এবং দিনদার ব্যক্তিবর্গের বিরোধিতা সত্ত্বেও ব্রিটিশ সংবিধান বাস্তবায়ন করা হয়। যে কিছু কিছু পারিবারিক ধারায় ইসলামী আইন অন্তর্ভুক্ত ছিল প্রেসিডেন্ট আইয়ুব খানের আমলে পারিবারিক বিধিবদ্ধ অধ্যাদেশের মাধ্যমে তাও বের করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে মাওলানা আব্দুল মজিদ দরিয়াবাদী রহিমাহুল্লাহ বলেন, জেনে রাখা উচিত যে এই ফরমানের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা নবায়নের প্রথম অংশ নিজেদের দেশে আমদানি করেছে এবং শরীয়তে এমন বিষয়ের অনুপ্রবেশ ও সংমিশ্রণ করেছে যার সাহস ইংরেজদের শাসন ব্যবস্থাও কখনো করেনি এবং হিন্দুস্তানের সেকুলার শাসন ব্যবস্থাও সেই পর্যন্ত পৌঁছেনি।
আপ তারিখ উঠাকর দেখলেন কি এসে ইকদামাত কি সুরত মে উলামায়ে কিরাম নে কিয়া কিরদার আদা কিয়া, কিয়া ইসকে জওয়াজ কে লিয়ে ইসনাদ পেশ করনে কি কোশিশ শুরু কর দি।
আপনি ইতিহাসের পৃষ্ঠা উল্টিয়ে দেখুন, এমন নাজুক পরিস্থিতিতে ওলামাই কেরাম কি করেছিলেন? তারা কি এটি জায়েজ করার জন্য দলিল পেশ করতে শুরু করেছিলেন? সন্ধি ও সমঝোতার পথ গ্রহণ করেছিলেন? এর বিরোধিতা কি হারাম ঘোষণা দিয়েছিলেন? ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অপবাদ দিয়েছিলেন? নাকি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধানের উপর আমল করে নিজেদের জিম্মাদারি আদায় করার জন্য মাঠে নেমে পড়েছিলেন? উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলছি যে ইসলামের বিধানের সাথে সাংঘর্ষিক আইন প্রণয়নের ব্যাপারে আমাদের দেশের শ্রেষ্ঠ আলেমি দিন মুহাদ্দিস ও মুফাসসির আল্লামা ইউসুফ বিন নূরি রহমতুল্লাহি আলাইহি স্পষ্টভাবে লিখেছেন, এবং তিনি পুরো জিন্দিগি এই অবস্থাতেই ছিলেন যে আল্লাহ তাআলার বিধান না মানা, তার উপর আমল না করা এবং তা বাস্তবায়ন না করা, ওহি আলাহি তথা কুরআনের ভাষায় এর নাম কুফর, জুলুম এবং ফিস্ক। এই কুফর, জুলুম এবং ফিস্ক থেকে মুক্তির একমাত্র পথ হল অনতিবিলম্বে কোনো ধরনের কৌশলের আশ্রয় না নিয়ে দ্রুততা বাস্তবায়ন করা। ভোট, পার্লামেন্ট এবং নির্বাচন এসব ধোঁকা ও প্রতারণা ছাড়া আর কিছুই না।
দেখিয়ে উলামায়ে কিরাম ও মুসলমান আওয়াম গ্যার ইসলামী আইনসাজি, কুফরিয়া কওয়ানিন ও হুকুমরান তবকে কে খিলাফে ইসলাম ইকদামাত পর কবি ভি রাজি নেই রহে।
লক্ষ্য করুন, ওলামায়ে কেরাম এবং মুসলিম জনতা অন ইসলামিক আইন প্রণয়ন, কুফুরি সংবিধান এবং শাসক গোষ্ঠীর ইসলামের বিরুদ্ধে অগ্রসর হওয়ার প্রতি কখনোই সন্তুষ্ট ছিলেন না। তাই তারা তোষামোদীর উদ্দেশ্যে আইনের কিছু শব্দ এবং ওলামায়ে কেরামের 22টি পয়েন্টের কয়েকটিকে বিকৃত করে আইনের অংশ বানিয়েছে। এ আহলে দিনগণ এটা কখনোই মেনে নেয়নি যে শাসন ব্যবস্থা ইসলামী এবং তৎকালীন শাসকগণ শরাই আমির, আমিরুল মুমিনিন, তাদের আনুগত্য করা ওয়াজিব এবং তাদের বিরুদ্ধে যে দাঁড়াবে সে বিদ্রোহী এবং কট্টরপন্থী। ওলামায়ে কেরামগণ কখনোই এমনটি করেননি, কারণ এসব কিছুই হয়নি। বরং ওলামায়ে কেরাম এবং আহলে দিনগণ প্রথম দিন থেকে আজ পর্যন্ত এই অবস্থানে রয়েছেন যে শাসক গোষ্ঠীর উদ্দেশ্য হলো ইসলামের নামে আলেম ওলামা এবং সাধারণ মুসলিমদেরকে ধোকা দেওয়া।
ইহাঁ ইয়ে আমর জান লেনা আজহদ জরুরি হ্যায় কি আহলে দিন কা তবকা আউয়াল রোজ সে তহরিকে পাকিস্তান মে শরীক ইসলিয়ে হুয়া থা কি খিত্তে জমিন কি আজাদি কা মকসদ হি ইসলাম পর বতোরে দিন আমল করনা ওর ইসে জিন্দগি কে হর শোবে মে নাফিজ করনা হ্যায়।
এখানে এই বিষয়টি জেনে রাখা জরুরি যে আহলে দীনের অংশটি প্রথম দিন থেকে পাকিস্তান গঠনের আন্দোলনে এই জন্যই অংশগ্রহণ করেছিলেন যে তা স্বাধীন করার মূল উদ্দেশ্যই হল ইসলামের বিধিবিধান অনুযায়ী আমল করা এবং জীবনের প্রতিটি অঙ্গনে তা বাস্তবায়ন করা। তারা এমন কোনো পাকিস্তান গঠনের জন্য চেষ্টা প্রচেষ্টা করেননি যেখানে নামমাত্র মানবতার মুক্তি মিলবে কিন্তু ইসলামের বাস্তবায়ন হবে না। কিন্তু শাসক গোষ্ঠীর প্রথম দিন থেকেই একমাত্র লক্ষ্য ছিল পাকিস্তানকে একটি সেকুলার রাষ্ট্র হিসেবে গঠন করা। তাদের নিকট এই রাষ্ট্রে ইসলামের নাম নেওয়া এবং তা ব্যবহার করায় কোনো অসুবিধা ছিল না, কারণ প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্না থেকে শুরু করে ভুট্টো এবং জিয়াউল হক পর্যন্ত সকলের ভোট ও সহযোগিতা ইসলামের নামেই হয়েছে।
হাম ইয়াহাঁ পর শুরা ক্রেসি লায়েঙ্গে ইনশাআল্লাহ, ডেমোক্রেসি কি ক্রেসি লে লিজিয়ে আপ, আপ অটোক্রেসি কো না লাইয়ে, আপ ডিক্টেটরশিপ কো না লাইয়ে, আপ থিওক্রেসি কো না লাইয়ে, আপ শুরা ক্রেসি কো তো লাইয়ে, কিউকি ইয়ে তো ইসলাম কা কানুন হ্যায়। লিহাজা পাকিস্তান কা জো নিজাম হুকুমত জো হ্যায় ও শুরা ক্রেসি পর মবনি হোগা, ও ইসলামী নিজাম হোগা, ও ইসলামী জমহুরিয়ত হোগি।
পাকিস্তান ইতিহাসের শুরুর 30 বছর এই দ্বিধাদ্বন্দ্বেই কেটে যায়।
ইয়ে সাপ রহতে হ্যায় আপনি হি আস্তিনো মে।
একদিকে শাসক গোষ্ঠী নিজেদের ক্ষমতা ও শক্তি বলে কুফুর ও সেকুলারিজমকে দেশে চাপিয়ে দিতে ব্যতিব্যস্ত, অন্যদিকে ওলামায়ে কেরাম সাধারণ জনতার সহযোগিতায় এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে থাকেন।
লায়েঙ্গে ইস মুলক মে ইসলাম কা দস্তুর, ইসলাম কে দস্তুর সে হো জায়েঙ্গে গম দূর। হাম লায়েঙ্গে ইস মুলক মে ইসলাম কা দস্তুর, ইসলাম কে দস্তুর সে হো জায়েঙ্গে গম দূর।
এক পর্যায়ে আহলে দীনের এই দল এই গণতান্ত্রিক নির্বাচনের অংশ হয়ে যায়, যা পশ্চিমারা তাদের চাটুকারদের মাধ্যমে শরিয়াহ বাস্তবায়নের প্রতিবন্ধক হিসেবে চাপিয়ে রেখেছে। গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণকারী আহলে দীনের এই অংশটি নিজেদের পূর্বসূরীদের পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। নিশ্চয় পরবর্তীদের সফলতা পূর্ববর্তীদের আনুগত্যের মাঝেই রয়েছে।
মুসলমানো উঠো বাতিল সে টকরানে কা ওয়াক্ত আয়া, সরে مسلمانوں 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 اٹھو اٹھو 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 مسلمانوں 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 اٹھو اٹھو